স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। আমি জয়জিত রয়েছি আপনাদের সঙ্গে। দুটো ম্যাচ, একটি হয়েছে ম্যানচেস্টার ওল্ড ট্র্যাফোর্ডে এবং অপরটি হয়েছে কুইন্স পার্ক ওভালে। দুটি ম্যাচেরই ফলাফল হতো, একটি ম্যাচের যদি ফলাফল হতো তাহলে অ্যাশেজটা জমে যেত এবং আরেকটি ম্যাচের ফলাফল যদি হতো তাহলে ক্লিন সুইপ করতে পারত ভারতীয় দল, কিন্তু হয়নি। বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং অবশেষে অমীমাংসিত হয় এই দুটি টেস্ট ম্যাচ। এগুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত।
আমার অবাক লাগছে যে এই 2023-এ বসে একটা ওয়ার্ল্ড স্পোর্টে সেটা আবহাওয়ার জন্য পরিত্যক্ত হয়ে যাচ্ছে। একটা ম্যাচে সেখানে একদম জেতা ম্যাচ ইন্ডিয়ার, আরো বেশি করে জেতা ম্যাচ ইংল্যান্ডের, যেখানে অ্যাশেজ লেভেলড হয়ে যায় এবং তারা জেতার চেষ্টা করতে পারে। আমার মনে হয় এটা ক্রিমিনাল অফেন্স। যারা এখনো আইসিসিতে বসে ভাবছেন না যেটা কি প্রতিকার, আমার মনে হয় তারা খুব ভুল করছেন। আইসিসি ক্রিকেট কমিটিতে সৌরভ যেমন প্রতিবার যান, রুল চেঞ্জের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি খেলাটাই করতে পারছো না, রুলটা তো অনেক পরে আসছে। এবং আমার খুব আশ্চর্য লাগছে যে এই দুটো পৃথিবীর দু প্রান্তে দুটো ম্যাচ অ্যাবান্ডেন্ট হয়ে গেল, যেটা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটাকে ভীষণভাবে ব্যাহত করবে। মানে এটা কি, এটা তো ভাবাই যায় না। মনে করো তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষার মধ্যে হঠাৎ করে বললো যে আর পরীক্ষা হবে না, কারণ আর এখানে স্কুলে টেবিল পাওয়া যাচ্ছে না, তোমায় বেরিয়ে যেতে হবে। কি তুমি একটা কলেজে হয়তো গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছ, সেখানে হঠাৎ বললো যে আধ ঘন্টা আগে বললো যে এখন আর হবে না। ঠিক সেটা ক্রিকেটারদের জন্য তো এটা একটা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকই, তারা একটা এরকম একটা সিরিজ জেতার মুখে দাঁড়িয়ে, ইন্ডিয়া 2-0 জেতা আর 1-0 জেতা অনেক আলাদা, উইকেট পাওয়া, বারবার আবহাওয়া একটা এক্সটার্নাল ফ্যাক্টর, যেটা এই স্পন্সর অধ্যুষিত সময়ে কেন তুমি ব্যাহত হতে দেবে। আজকে উইম্বলডনের মতো একটা এত রক্ষণশীল একটা যে খেলা, যেখানে অল ইংল্যান্ড ক্লাব, তারা তো আরো রক্ষণশীল। তারা যদি আজকে বুঝে, পরিস্থিতি বুঝে তারা যদি একটা রূপ করতে পারে, তাহলে ক্রিকেট কর্তারা কেন স্টেডিয়ামে ছাদের ব্যবস্থা করবেন না। আমি অনেক শুনেছি যে ছাদ হলে নাকি সুইং হবে না, হবে না, খেলাটা তো হবে,
খেলাটা তো হবে।
আজকে একটা ম্যাচ আমি কভার করতে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে অনেকদিন আগে, ওদের 2005-06-তে 4-5 ডকল্যান্ড স্টেডিয়ামে, যেটা মেলবোর্নে আছে,
এই ডকল্যান্ড স্টেডিয়াম,
ডকল্যান্ড স্টেডিয়াম মেলবোর্নে, এখানে ওয়ার্ল্ড ইলেভেন ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হয়েছিল। কই ওয়ার্ল্ড ইলেভেন কে আউট করতে তো অস্ট্রেলিয়ার অসুবিধা হয়নি। ব্রেটলি আমার মনে হচ্ছে ফায়ারি বোলিং করেছিলেন, মাগ্রা সম্ভবত ছিলেন, তো অসুবিধা হয়নি তো, এবং রীতিমতো খেলাটা হয়েছিল। আমার কথা হচ্ছে এই যে খেলা হচ্ছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ বলছে বাস বল, কেউ বলছে অন্য কিছু, কেউ ফান্ডামেন্টাল জায়গাটাতেই কোন প্রাক্তন ক্রিকেটাররা যাচ্ছেন না যে এভাবে খেলা বন্ধ করে হতে পারে, তোমাকে একটা বিকল্প ব্যবস্থা করতেই হবে। কারণ এরকম হলে তুমি অলরেডি দেখো তোমার ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ রাইটস এর কি অবস্থা, ডিডি স্পোর্টসে খেলা দেখানো হচ্ছে, তোমার প্রাইভেট চ্যানেলগুলো বেশি টাকা দিয়ে নিতে চাইছে না। সেখানে তুমি যদি একদিন দেড় দিন আগে খেলাটা বন্ধ করে দাও, অ্যাশেজের, এবারের অ্যাশেজের মতো একটা টুর্নামেন্টে তুমি যদি খেলা বন্ধ করে দাও, কেন বন্ধ করা হবে? তুমি স্টেডিয়ামের সেরকম স্টেডিয়াম ছোট করো, কিন্তু ছাদ করো, ছাদ করতেই হবে, এ ছাড়া ক্রিকেটের বাঁচার কোনো উপায় নেই। কারণ এখন ক্রিকেট সারা বছর খেলা হয়, আগে ক্রিকেটটা সিজনাল ছিল, অনেক সময় হয়তো বৃষ্টি হতো না, এখন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। ম্যানচেস্টার, যেটাকে ওয়াসিম আকরাম বলেন রেঞ্চেস্টার, ম্যানচেস্টারে এত গুরুত্বপূর্ণ ম্যাচ একটা তুমি দিচ্ছ, সেখানে গন্ডগোল হবেই। আমি তো বলবো যে ইন্ডিয়া নিউজিল্যান্ড গত বছর যে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল 2019-এ ইন্ডিয়া হেরে গেল, কে বলতে পারে সেম ডেতে বৃষ্টির জন্য ম্যাচটা ডিসকন্টিনিউ না হলে ম্যাচটা যে ইন্ডিয়া জিততো না, কারণ একটা মোমেন্টাম ইন্ডিয়ার সঙ্গে ছিল। এবং ওই ম্যাচে অনেক মানুষ খেলা দেখতে এসেছিলেন, যারা সেদিন খেলাটা শেষ হয়নি বলে তারা সেদিন পরের দিন ম্যাচটা দেখতেই পাননি। আমার নিজের পরিবারের কথা বলতে পারি, তারা এসে অনেক টাকা খরচ করে টিকিট কাটা হয়েছিল, পরের দিন চলে যাওয়ার কথা ছিল, তো চলে গেছিল। গাভাস্কর ওই ম্যাচে আসেননি, কারণ গাভাস্কর 70th বার্থডে পিছিয়ে গিয়ে ওই দিনে পড়েছিল। কপিল দেব আসেননি, অনেক মানুষ, কারণ সবাই একটা ওয়ার্ল্ড কাপ দেখতে গেলে তারা একটা প্ল্যানিং করে নির্দিষ্ট দিনে যাওয়া। এবার সেই দিনে ম্যাচটা না করা, আমি আমি মনেই করি না যেটা, এটা ইংল্যান্ডে আগে কাউন্টিতে হতো যে একটু বৃষ্টি হচ্ছে শুকিয়ে যাচ্ছে, কাউন্টিতে এত কিছু স্টেকস ছিল না। এখনকার দুনিয়ায় তুমি এই যে খেলা বন্ধ করে দিচ্ছ দেড় দিন ধরে, চ্যানেল কি জবাব দিয়ে করবে? চ্যানেল তার দর্শকদের কি বলবে? কারণ খেলাটা লাইভ হলে যত দর্শক থাকতো, যত টিআরপি হতো, খেলা বন্ধ হয়ে গেলে সেটা হবে না। পিচ কভার দেখে লোকে তো নিশ্চয়ই পিচ কভারের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে না। আমি জানি ক্রিকেট কর্তারা কেন এটা চিন্তা করছেন না, এটা কিন্তু চিন্তা করতেই হবে খুব দ্রুত। এবং জানি না যে এবারের বিশ্বকাপে আবার ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হবে কিনা, এটা হলে খুবই খারাপ। টি টোয়েন্টি ম্যাচের একটা সুবিধা আছে, সেটাতে ডিউরেশনটা কম, তুমি কম পাঁচ ওভার করে খেলিয়ে দিয়ে, প্রহসন হলেও খেলিয়ে দিয়ে তুমি একটা মীমাংসা করতে পারো। টেস্ট ক্রিকেটে তো সেটা সম্ভবপর নয়, টেস্ট ক্রিকেটের লম্বা সময় দরকার। এবং এটা আমার তো মনে হয় ইংল্যান্ড মিডিয়া বা অস্ট্রেলিয়ান মিডিয়া এই বাস বল ভালো কি বাস বল খারাপ এই বিতর্কে না গিয়ে এখন তাদের বলা উচিত যে ছাদটা কবে করবেন আপনারা ক্রিকেট কর্তা।
একদমই, বিকল্প ব্যবস্থা অবশ্যই করা দরকার, খেলাটা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন, না হলে কিন্তু ডাব্লিউপিসি ফাইনালে যাওয়ার এই যে সমীকরণ এটা কিন্তু অনেক বদলে যাবে এবং বদলাচ্ছেও। অলরেডি অ্যাশেজে বদলেছে, ম্যানচেস্টারে যদি ম্যাচটা হতো ইংল্যান্ড জিততো এবং কোন জায়গায় পৌঁছে যেত, 2-2 হয়ে যেত, তো সেখান থেকে অবশ্যই হতাশাজনক।
পৃথিবীর কোন স্পোর্ট বৃষ্টির জন্য এভাবে ব্যাহত হয় আমাকে দেখাও? আমি তো বলছি টেনিসও তো এখন তাদের রুফ করে নিয়েছে, কোন কোন খেলাটা, ফুটবল মারাত্মক, তাও ফুটবলেও এখন অনেক স্টেডিয়ামে রুফ হয়ে গেছে, তো তুমি ক্রিকেটকে কেন ব্যাহত হতে দেবে? অলরেডি তুমি গ্লোবাল স্টেজে কম্পিট করছো অন্য খেলাগুলোর সঙ্গে, অলরেডি লোকে টেস্ট ক্রিকেট দেখতে চাইছে না, সেখানে যদি তুমি খেলাটাই না হয় তাহলে তো আরো বেশি লোক তোমার চলে যাবে, লোক চলে যাওয়া মানে কাস্টমার চলে যাওয়া।
একেবারে 2005 সালে ডকল্যান্ড স্টেডিয়াম যেটা দেখিয়েছিল সেটা কিন্তু 2023 এর পরেও আমাদের ভাবতে হবে, এবং রুফটা ভীষণ দরকার, সুইং হোক বা না হোক খেলাটা হওয়া দরকার। দেখা যাক কি হয় আগামীতে। তবে আমি একটু ছুঁয়ে যাচ্ছি যে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখলেন, এখান থেকে পজিটিভ কি কি আপনার মনে হয়েছে ইন্ডিয়ার নিরিখে যদি বলি?
ইন্ডিয়ান নিরিখে ঋষভ পন্ত ওয়ার্ল্ড কাপের আগে ফিট হবেন কিনা আমরা জানি না, ঈশান কিশানকে একটা মোটামুটি একটা তুমি বলে দিয়েছো যে পরীক্ষার হলটা এরকম হয়, সেই অ্যাটমসফিয়ারটা মোটামুটি তুমি শিখিয়ে দিয়েছো, সে আগেই আইপিএল খেলে অভিজ্ঞ, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় দেশের জার্সিতে যদি খেলতে, আমার ধারণা ঈশান কিশানকে সেকেন্ড উইকেট পর রাখা হবেই, কারণ ঋষভ পন্তের উপর যদি রাখা হয় রিলাই করবে না যে তিনি পুরোটা টানতে পারবেন কিনা। তোমার টিমে যদিও কেএল রাহুল আছেন যিনি সেকেন্ড উইকেট কিপার হিসেবে খেলতে পারেন, তিনিও ইঞ্জুরি সারিয়ে ফিটছেন। প্রথমত এমনি ফিটনেস আর কিপারের ফিটনেস কিন্তু অনেক আলাদা, কিপারের ফিটনেস আরো বেশি দরকার, কাজে সেদিক থেকে ঈশান কিশানটা আমার মনে হয় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, একটা ভালো ইনভেস্টমেন্ট। অশ্বিন জাডেজা, তার মধ্যে জাডেজা ওয়ার্ল্ড কাপ খেলবেন না, অশ্বিন সম্ভবত খেলবেন না, কিন্তু একটা এই যে একটা বড় ধাক্কা ডাব্লিউটিসি ফাইনালে টিম খেয়েছিল কম্বিনেশন সবকিছু নিয়ে, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে মনে হচ্ছে টিমটা আমার হ্যাপি টিম, সবাই একসঙ্গে, রোহিত বিরাট এবং ওই সমুদ্র ধারে ওয়েস্ট ইন্ডিজে এমন একটা পরিবেশ আছে, রিল্যাক্সড একটা পরিবেশ আছে, যেখানে গিয়ে তুমি আবার অনেকটা টিমটা একসঙ্গে জেল করতে পারো, কোথাও মনে হচ্ছে যে ইন্ডিয়ান টিমের বন্ডিংটা এখন অনেক ভালো।
একেবারে বাংলার হয়ে খেলা মুকেশ কুমারকে কেমন লাগলো?
অ্যাবসলিউটলি মুকেশ কুমারকে খুব ভালো লাগলো, মুকেশ কুমার প্রথম উইকেট পেয়েছেন, মুকেশ কুমার এবার ওই রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেল, এবার যে কোনো সময় তার ডাক পড়বে। মুকেশ কুমারের উঠে আসার কাহিনী আমরা জানি, যশস্বী জয়সওয়াল না হলেও কম চমকপ্রদ নয়,
ঠিক
তো মুকেশ কুমার যদি ভারতের হয়ে ভালো খেলেন এবং এই এইরকম অবস্থা থেকে যখন মানুষ উঠে আসেন তখন তাদের মধ্যে একটা শব্দ থাকে যেটাকে দিল্লিতে বলে খুন্নাস, একটা দেখিয়ে দেওয়া যে আমি দেখিয়ে দেবো শহরকে শুধু নয়, আমার ভাগ্যকে দেখিয়ে দেবো যে আমি ভাগ্য উল্টে দিতে পারি, সেটা মোহাম্মদ সিরাজ হতে পারেন, সেটা কখনো MS ধোনি হতে পারেন, সুরেশ রায়না হতে পারেন, কিংবা মুকেশ কুমার হতে পারেন, এদের মধ্যে একটা বাড়তি রোগ কাজ করে এবং সেই রোগটা বিশ্বমঞ্চে গিয়ে খুব কাজে দেয়, বিকজ তারা তখন আর ভয় পান না, কারণ ওই যে মার্টিনা নাভ্রিতোলোভার একটা বিখ্যাত কথা আছে যে আমি আমার দেশে গিয়ে দেশে বড় হওয়ার সময় যে পরিমাণ বিপদ সংকুল পরিস্থিতি সামলেছি তার চেয়ে বেশি কিছু সেন্টার কোর্ট উৎপাদন করেনি আমার জন্য।
একেবারে ভারত ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো আলোচনা করছি, তবে একটা মাইল ফলক অলরেডি স্পর্শ করেছে, এক্ষেত্রে কার কথা বলছি বলুন তো? রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা 500 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন, এবং আর 2টি উইকেট নিলে আরেক কম্বিনেশন মানে উইনিং কম্বিনেশন বলা যেতে পারে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে, হরভজন সিং এবং অনিল কুম্বলে তাদের 501 উইকেট মানে দুজনে মিলে নিয়েছেন, আর 2টি উইকেট নিতে কিন্তু পেরিয়ে যাবে। আমি গৌতমটাকে একটা প্রশ্ন করতে চাই যে গুরুত্বের নিরিখে কোন জুটিটা আপনার প্রিয়?
কুম্বলে অশ্বিন,
কুম্বলে অশ্বিন
ভারতের সর্বকালের সেরা স্পিনিং কম্বিনেশন, তুমি যদি বিনু মানকারকে বাইরে রাখো, বিনু মানকার আমি দেখেছি মুস্তাক আলীকে বলতে অনেক অনেক কম বছর, মুস্তাক আলী এসেছিলেন সিএবির গোল্ডেন জুবিলিতে এখানে, তখন এসে উনি আমি সেটাতে মানে মার্চ পাস্ট করেছিলাম, সেই জন্য কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম, উঠতি ক্রিকেটার হিসেবে মার্চ পাস্ট অনেককে নেওয়া হয়েছিল, তারপর দামিয়েছিলাম। তো মুস্তাক আলী তখন বলছিলেন রাজ সিংকে দাঁড়িয়ে শুনছিলাম যে বেদি খুব ভালো কিন্তু বিনু ভাই 6টা বল 6 রকম করতে পারে, তো যখন বলছেন তখন বিনু মানকড় কত বছর হলো খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু স্বয়ং মুস্তাক আলী বলছেন বিনু মানকড়কে আমি হিসেবের মধ্যে ধরছি, কিন্তু অনিল কুম্বলে এবং রাশমিনের যে পারফরমেন্স তুলনাহীন। এবং আরেকটা জিনিস আমাকে অবাক হয়ে যায়, যদি স্ট্যাটসটা দেখছিলাম যে তুমি যদি এদের ইয়েটা দেখো, অশ্বিন 49 ম্যাচে 274, প্রথম হচ্ছে যে এরা 54 ম্যাচে 501, এরা কিন্তু 49 ম্যাচেই গায়ে গায়ে নিঃশ্বাস হয়েছে। জাডেজা অশ্বিনের কীর্তি কোনো অংশে কম নয়। তবে অশ্বিন যেখানে 21.83 অ্যাভারেজ নিয়ে 274 উইকেট নিয়েছেন, জাডেজা সেখানে অ্যাভারেজ মাত্র 20.73। জাডেজাকে আমরা সবাই আন্ডার এস্টিমেট করি, 20.73 অ্যাভারেজ সেন্সেশনাল। সেখানে তুমি কুম্বলের অ্যাভারেজ দেখো 28.36, হরভজন আরো খারাপ 32.60। তুমি একটা কথা শুধু বলতে পারো যে ওদের আমলে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা অবভিয়াসলি ওয়াজ হায়ার। ক্রিকেটে সেখানে যারা ব্যাট করতেন, স্টিভ ওয়া থেকে শুরু করে ম্যাথু হেড, স্পিন হয়তো অনেক বেটার খেলতেন, কিন্তু এদের ক্রিকেট তো কোনো অংশে কম নয়। মানে আমি তো আমার অপোজিশন চুজ করতে পারছি না, যা আমি পেয়েছি সেটাকে নিয়েই খেলবো। সেখানে এদের ক্রিকেট তো যথেষ্ট বেশি, এবং আবার বলছি এরা 54 টেস্টে করেছেন, এরা 50 টেস্টে সেটা ভেঙে দেবেন। তবে ওই পুরনোরা বলবেন যে সেই সময়ে অস্ট্রেলিয়ান যে টিমটা ছিল তাদের এগেনস্টে খেললে, মানে যে সৌরভ বলেন প্রায় যে সবাইকে আউট করে 7 নম্বরে ব্যাট করতে নামছে দেখছি গিলক্রিস্ট, এতগুলো আউট করে পুরো ইয়েটাই মানে আনন্দটাই চলে গেল যখন গিলক্রিস্ট দেখছি 7 নম্বরে নামছে। তো অবভিয়াসলি ব্যাটসম্যান অনেক বেটার ছিল, এবং এরা তখন ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে অনেক ম্যাচ খেলেছে, কিন্তু এরাও যথেষ্ট ভালো। এবং আবার বলছি অশ্বিনের যা 49 টেস্টে 274, কুম্বলে সেখানে 54 টেস্টে 281, সেন্সেশনাল,
দুর্দান্ত। সেটাই বলা যে এই চারজনই খুব গিফটেড, আর সেরা কম্বিনেশন যেটা গৌতমদা বললেন যে কুম্বলে অশ্বিন যদি কোনো সময় খেলানো হয় দুজনকে কোনো এক মঞ্চে,
স্বপ্নের টেস্ট ম্যাচ,
স্বপ্নের টেস্ট ম্যাচ হবে। এবং যদি ভিনু ওয়াংকারকে কোনোভাবে আনা যায়,
কেন আনা যায়, ভিনু ওয়াংকার 3 নম্বরে ব্যাট করবেন এবং বল করবেন, অলরাউন্ডার হিসেবে খেলবেন,
একদম স্বপ্নের একটা মঞ্চ কিন্তু তৈরি হবে। এরপরে যে মঞ্চটার কথা বলবো সেটা খুব একটা ভালো স্মৃতি নিয়ে আসছে না, কথা বলবো অবশ্যই হরমনপ্রীত কৌরের, এবং মঞ্চটা ঢাকায় হয়েছে। তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং তার মনে হয়েছে তিনি নট আউট এবং আম্পায়ার আউট দিয়েছেন, এবং তারপর যে অঙ্গভঙ্গি করেন এবং স্ট্যাম্প ভেঙে দেন, একই সঙ্গে বেশ কিছু উত্তপ্ত কথোপকথনও হয়, এবং সব মিলিয়ে একটা বাজে জায়গায় কিন্তু চলে এসেছেন হরমনপ্রীত কৌর। তাকে অবশ্যই ICC-র অবজারভেশনে থাকতে হবে আগামী 24 মার্চ। 3টে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইতিমধ্যেই এবং 75% জরিমানা করা হয়েছে ম্যাচ ফির। তবে এগুলো বাদেও যে খবরটা আসছে যে ICC হয়তো ব্যান করতে পারে 2টি ম্যাচের জন্য। যদি 2টি ম্যাচের জন্য ব্যান করে তাহলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল থেকে ছিটকে যাবেন হরমনপ্রীত কৌর। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
না, আমার একমাত্র আগ্রহ যে ইন্ডিয়ান ক্যাপ্টেন্সি থেকে ছিটকে যাবেন কিনা। আমার এশিয়ান গেমসের সেমিফাইনাল না ফাইনাল খেলে কোনো আগ্রহ নেই, একটাই আগ্রহ যে ছিটকে যাবেন। এরপরে যদি ছিটকে না যান কবে ছিটকে যাবেন? কারণ এর আগে তিনি মিতালি রাজের সঙ্গে একবার বিরাট ঝামেলা করেছিলেন, মিতালি তখন কমপ্লেন করেন, তখন কেউ শোনেননি। হরমনপ্রীত কৌরের আমি জানি না কোনো শেজদা ফুলদা কেউ বোর্ডে আছেন কিনা কোনো ইনফ্লুয়েন্সিয়াল জায়গায়, যা করেছেন অবিশ্বাস্য। এবং আমাদের এই শো আগের দিন যখন হচ্ছিল তখন আমাদের কলকাতা টিভি সোশ্যাল মিডিয়া বাংলাদেশ থেকে বেশ কিছু ভক্ত লিখেছিলেন যে আপনাদেরকে ওপিনিয়ন। আমি তখন সত্যি এটা ভিডিওটা দেখিনি, তারপরে ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে কোনো দেশের অধিনায়ক, মানে আমি আমি ধরে নিচ্ছি যে ম্যাচের মধ্যে হতে পারে, মাইকেল হোল্ডিং লাথি মেরে স্টাম্প ভেঙেছেন, সমর্থনযোগ্য নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি উত্তেজনার বসে। কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনে যা করেছেন, বাংলাদেশ ক্যাপ্টেনকে মক করেছেন, আম্পায়ারকে ডেকে বলছেন ছবি তোলো, প্রাইজ ডিস্ট্রিবিউশনে ভারতবর্ষ এর চেয়ে হরমনপ্রীত কৌর বাংলাদেশের সঙ্গে যে ওয়ানডে যে সিরিজ খেলেছেন তার চেয়ে অনেক বড় উত্তেজক ম্যাচ ভারতের যে ক্যাপ্টেনরা সৌরভ থেকে কোহলি, ধোনি থেকে কুম্বলে, এরা রোহিত শর্মা, এরা সবাই খেলেছেন। কোনোদিন দেখিনি, বিরাটও তো খুব টেম্পারামেন্টাল প্লেয়ার, শাস্ত্রী খুব টেম্পারামেন্টাল প্লেয়ার, কোনোদিন গিয়ে কেউ প্রাইজ ডিস্ট্রিবিউশনের মঞ্চে এই ধরনের আচরণ করে যেখানে তুমি দেখাচ্ছ আম্পায়ার কোথাও, এবং ইভেনচুয়ালি তুমি টিম ফটো তুলতে দেরি করছো, বিদ্রুপ করছো বলে বাংলাদেশ টিম চলে গেল। সো দুটো টিম যুগ্মজয়ী হয়ে ছবি হলো না, মানে কলকাতায় 70-80 দশকে পুজোর আগে খেলা হলে মোহনবাগান ইস্টবেঙ্গল সবাই চাইতো যেন যুগ্মজয়ী হয়, প্লেয়াররাও চাইতো, কারণ যাতে পুজোর সময় সমর্থকদের বিদ্রুপ শুনতে না হয়। কিন্তু তাতেও গণ্ডগোল হতো, সবসময় তো যুগ্মজয়ী হতো না, ম্যাচে মীমাংসাও হতো। আমি কোনোদিন দেখিনি যুগ্মজয়ী হওয়ার পর কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশনে কেউ কাউকে ধাক্কা মেরেছে কোনো, তখন তো টেলিভিশন এত জোরালো ছিল না এখনকার মতো প্রত্যেকটা যে ভিডিও ক্লিপ তুলে ধরা হচ্ছে, আমি এরকম কখনো দেখিনি। এবং ইমিডিয়েটলি ইন্ডিয়ান বোর্ডের সাসপেন্ড করা উচিত, এবং এইসব ঘটনা থেকে অনেক সময় দুদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়।
একদমই একদমই। আর হরমনপ্রীত কৌর কিন্তু ক্ষমাও চাননি, এটাও একটা ব্যাপার। এবং দেখা যাক বিসিসিআই কি করে এখানে, আইসিসি তো অবশ্যই একটা স্টেপ নিচ্ছে, তবে বিসিসিআই কি স্টেপ নেয় এক্ষেত্রে, তার অধিনায়কত্ব কি থাকবে নাকি?
মদনলাল একমাত্র মুখ খুলেছেন, মদনলাল বলেছেন এর বিরুদ্ধে, বুঝলেন, এটা অ্যাবসলিউটলি শেমফুল একটা ইন্ডিয়ান ক্যাপ্টেনের এরকম একটা কাজ।
একদমই। এবং বাকিদেরও সোচ্চার হতে হবে, যেটা ভুল সেটা ভুলই, সেটা যেই করুন না কেন, যে দেশের ক্যাপ্টেনই করুন না কেন। এরপর আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান সুপার জায়ান্টস আজকে তাদের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা অন্য মেজাজে ছিলেন, এবং একই সঙ্গে কামিংস ছিলেন এবং অনিরুদ্ধ থাপা ছিলেন জার্সি দঞ্চল। আর যে বার্তাটা তিনি দিলেন সঞ্জীব গোয়েঙ্কা, যে আগামী বছরও আমরা কিন্তু চ্যাম্পিয়ন হব, এবং প্রত্যেক সমর্থকদের, কিছু সমর্থকদের এটিকে মোহনবাগান নাম নিয়ে একটু সমস্যা ছিল, সেটাও কিন্তু একদম আজকে বলা যেতে পারে যে নিভিয়ে দিয়েছেন। এবং তিনি বার্তাও দিয়েছেন যে সবাইকে মিলে খেলতে হবে, শুধুমাত্র প্লেয়াররা খেলছে না, আপনারাও খেলছেন। তাই এটাই বলার যে একটা ফিল গুড মুহূর্ত আজকে ধরা পড়েছে, এবং অবশ্যই খুশি হবেন না মোহনবাগান অনুরাগীরা।
আমি একটা কথা বলছি জয়জ্যোতি, যে সঞ্জীব গোয়েঙ্কা, ওকে তো ঠিক অ্যাডমিনিস্ট্রেটর বলা যায় না, উনি একজন এত বড় শিল্পপতি, বাট আমার মনে হয় বাংলায় গত পাঁচ বছরে ওর মতো স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর কেউ নেই। তুমি ওর সাকসেস রেট দেখো এবং ওর ইনভলভমেন্ট দেখো, প্রথম যখন এটিকে হয় তখন আমি ওর অফিসে প্রথম বছর একবার ওকে ইন্টারভিউ করতে গেছিলাম, এবং ইন্টারভিউ করতে যাওয়ার আগে আমার যে কোয়েশ্চেন ইয়ারে আমি রীতিমতো স্ট্রাগল করছিলাম যে কি জিজ্ঞেস করবো, এই লোকটা স্পোর্টস সম্পর্কে কি জানে, স্পন্সর টাকা দিয়েছে, চার পাঁচটা প্রশ্ন করে উঠে আসবো, প্রথমবার গিয়ে খুব অবাক হই। তারপরে যখন উনি আইপিএল এ টিম কেনেন, তখন আমি ওর কথাবার্তা শুনে বিস্ফোরিত হয়ে যাই যে এত লোককে চিনেন। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে যখন উনি প্রথম পুনে টিমটা কেনেন, তখন উনি চারদিক থেকে টিমটা শুরুতে হারছে, ক্যাপ্টেনের নাম ছিল মহেন্দ্র সিং
ধোনি,
উনি ওকে কেউ বলেন যে অ্যাডাম জাম্পা বলে আপনার টিমে একজন বোলার আছে যাকে আপনার ক্যাপ্টেন খেলাচ্ছে না, উনি ধোনিকে গিয়ে বলেন যে অ্যাডাম জাম্পাকে ইমিডিয়েটলি খেলান। ধোনি বলে যে আমি অত দেখিনি, বুঝলেন, আপনাকে খেলাতে হবে ধোনিকে, খেলা অ্যাডাম জাম্পাকে খেলাতে হবে, ও কিন্তু ডিফারেন্স করে দেবে। এবং তারপর যেরকম ইনভলভমেন্ট দেখেছি, স্টিভ স্মিথের সঙ্গে সারাক্ষণ কথা, কখনো বিরাট কোহলির সঙ্গে কথা, এত ইনভলভ টিমের সঙ্গে, যে আমার যেটা ধারণা ছিল সেটা কমপ্লিটলি ভুল, যে উনি দূর থেকে জাস্ট টাকা ইনভেস্ট করে চলে যান না। আমায় বহু বছর আগে একবার মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে আমি সমাজসেবী তাকে বলি যে শুধু টাকা দিয়ে চলে যায় না, যে দাঁড়িয়ে থেকে কাজটা হলো কিনা সেই টাকায় দেখে, যে কাজটার সঙ্গে থাকে, সে হচ্ছে রিয়েল সমাজসেবী। সঞ্জীব গোয়েঙ্কা আমি বলবো স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটরদের গত পাঁচ দশ বছরে কলকাতায় স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটরদের গুরু, পোস্ট জগমোহন ডালমিয়া আমি বাংলায় এরকম অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি, ইন দ্য সেন্স যে উনি কিন্তু যা সিইও কে দিয়ে চালাচ্ছেন না, মানে আমাকে বিশ্বাস করে যে উনি বাড়িতে কতটা দৌড়বেন, লনে রাত্রিরে এক ঘন্টা দৌড়বেন, কোনটা তখন স্টপ ওয়াচে কি সময় হবে কতটা কি, সেটা অবধি পুঙ্খানুপুঙ্খ কোনো আমেরিকান ট্রেনারের কাছ থেকে জানা, বা সেই ট্রেনারকে হয়তো বিরাট কোহলির তিনি যে মডেলটা সেটা দিয়ে বলছেন যে এর মধ্যে কতটা আমার জন্য প্রযোজ্য হতে পারে। সো প্রত্যেকটা ডিটেলস এর মধ্যে তার ইনভলভমেন্ট আছে, যে টিম আজকে কোচ বলছেন চারটে চেঞ্জ করব, কেন চারটে চেঞ্জ করবে, এতটা মাইনিউটিস ডিটেলস এ ইনভলভমেন্ট, এটা সেই অনেক আগে আমার মনে হয় যখন কলকাতা ফুটবলের স্বর্ণযুগে, সেই সময় হয়তো অ্যাডমিনিস্ট্রেটরদের এরকম ছিল। সো আমি বলবো যে মোহনবাগান খুব ফর্চুনেট যে তারা সঞ্জীব গোয়েঙ্কাকে ওনার হিসেবে পেয়েছে, যিনি শুধুই টাকা দিয়ে চলে যাচ্ছেন না, যিনি পুরোটা একেবারে দাঁড়িয়ে থেকে এ টু জেড পুরোটা নিজের হাতে করছেন বা নিজের লোককে দিয়ে করাচ্ছেন
একেবারে। এবং সঞ্জীব গোয়েঙ্কার ইনভলভমেন্টটা কিন্তু রিমার্কেবল, যেটা গৌতম দা বললেন অলরেডি, মহেন্দ্র সিং ধোনিকে বলেছেন অ্যাডাম জাম্পাকে খেলাও, এবং আমি যদি খুব ভুল না করি অ্যাডাম জাম্পা ছটা উইকেট নিয়েছিল সেই সিজনেই, তারপরে যখন খেলানো হয়। তো যাই হোক, এই ইনভলভমেন্টটা দরকার, এবং তার ক্রিকেটের যে দল রয়েছে আইপিএল এ সেটাও ভালো পারফরমেন্স দেখাচ্ছে, চ্যাম্পিয়ন হোক বা না হোক সেটা পরের ব্যাপার, তবে
সেটাও কিন্তু গৌতম গম্ভীরকে ওরই নিয়ে আসে পুরো জিনিসটা, কিন্তু কেএল রাহুল কোথায় কি করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভেবে করা। আজকে জার্সি উদ্বোধনে তিনি নাই থাকতে পারতেন, জার্সি উদ্বোধনে মালিককে থাকতেই হবে এর কোনো মানে নেই, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে তিনি জড়িয়ে থাকেন। এবং আমার অবাক লাগে যে কি করে স্পোর্টস এর জন্য এতটা সময় বার করবেন?
একেবারে ইনভলভমেন্টটা সাংঘাতিক, এবং এটা অবশ্যই ভাগ্যবান মোহনবাগান অনুরাগীরা প্রত্যেকেই, কারণ এরকম একজন দরকার ছিল। আর আবারও যদি মোহনবাগান চমক দেয় আইএসএল এ বা যেসব টুর্নামেন্ট খেলবেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এখানে শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ গৌতম দা।
অনেক ধন্যবাদ।
আর স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক ইউটিউব তো রয়েছেই, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট রয়েছে, সেখান থেকে দারুণ রেসপন্স পাচ্ছি, এবং এইভাবেই ভালোবেসে যান স্টেডিয়াম বুলেটিনকে।
দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন আজ, রোজ, কাল। শুভরাত্রি।